শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটন স্টুডিও থেকে আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। বাংলাদেশ এবং ভারতে এখন রাত এবং ওয়াশিংটনে দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে নিরাপদ সড়কের দাবিতে চলা আন্দোলন নিয়ে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ছাত্ররা 7 দিনের আলটিমেটাম দিয়েছে, বলেছে যদি 28 মার্চের মধ্যে তাদের দাবি পূরণ না হয় তাহলে রাজপথে সমাধান খুঁজবে।
আরও রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতা বিস্তারিত জানাচ্ছেন বসন্ত উৎসব নিয়ে বিস্তারিত প্রতিবেদন।
আজকের এই বসন্ত উৎসবের দিনটি অর্থাৎ দোল উৎসব সাড়ম্বরে পালিত হল গোটা পশ্চিমবঙ্গে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। নেদারল্যান্ডসের সরকারি কৌঁসুলিরা বলছেন এই সপ্তাহে উট্রেখত শহরে ট্রামের ভেতরে যে সন্দেহভাজন ব্যক্তিটি গুলি চালিয়েছিল তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের লক্ষ্যে হত্যার একাধিক অভিযোগ আনা হয়েছে। কৌঁসুলিরা অভিযোগ এনেছেন যে জন্মসূত্রে তুর্কি গোকম্যান ট্যানিস সোমবার একাই গুলি করে 3 জনকে হত্যা করেছে এবং এই ঘটনায় অপর 3 জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ এবং সরকারি কৌঁসুলিরা এক বিবৃতিতে বলেছেন তারা এখনও তদন্ত করে দেখছেন যে 37 বছর বয়সী এই সন্দেহভাজন ব্যক্তিটি শুধুমাত্র সন্ত্রাসবাদী লক্ষ্যে এই কাজটি করেছে নাকি উগ্রবাদী ধারণার সঙ্গে তার ব্যক্তিগত সমস্যার কারণে এটি করেছে। 8 ঘন্টা ধরে সন্ধান চালানোর পর এই সন্দেহভাজন লোকটিকে গ্রেপ্তার করা হয়। সেই সময় গোটা শহরেই স্থবির হয়ে পড়েছিল। পুলিশ পরে চতুর্থ আরেকজন সন্দেহভাজন লোককে গ্রেপ্তার করেছে এবং এটা বের করার চেষ্টা করছে যে এই সন্দেহভাজন লোকটি গুলি চালানোর ঘটনায় সহায়কের ভূমিকা পালন করেছিল কিনা। ট্যানিস আগামীকাল শুক্রবার এক রুদ্ধদ্বার শুনানিতে আদালতে হাজির হবে। কৌঁসুলিরা আরও বলছেন যে ট্যানিসের মনস্তাত্ত্বিক পরীক্ষাও করা হবে। আজ সকালে কাবুলের পশ্চিমাঞ্চলের ভূমিতে পাতা 3টি মাইন বিস্ফোরণে অন্তত 6 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। লোকজন তখন পারস্য নতুন বছর নওরোজ উদযাপন করছিলেন। কাবুল পুলিশের মুখপাত্র বাসের মুজাহিদ ভয়েস অফ আমেরিকাকে জানান যে আলী আবাদ হাসপাতালের ফুল গাছতলায় 4টি মাইন পুঁতে রাখা হয় এবং পুলিশ পরে 1টি মাইন নিষ্ক্রিয় করে দেয়। এই এলাকাটি সাখী নামের শিয়াদের পবিত্র স্থানের কাছেই অবস্থিত এবং হাজার হাজার লোক নওরোজ উদযাপনের জন্য সেখানে সমবেত হন। প্রত্যক্ষদর্শীরা বলছেন পুলিশকে ওই এলাকা দ্রুত খালি করতে বলা হয়। এদিকে প্রেসিডেন্ট আশরাফ গনি তাঁর সরকারের আমলে এই প্রথম নওরোজের উৎসবে যোগ দিয়েছেন মাজারে শরীফ শহরে। বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছে যদি 28 মার্চের মধ্যেই তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা রাজপথে সমাধান খুঁজবে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
9 মাস আগে বাংলাদেশের নিরাপদ সড়কের দাবিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়েছিল আর এই বিক্ষোভের সূত্রপাত হয়েছিল রাজধানী ঢাকায় বাস চাপায় 2 জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে। হাজার হাজার ছাত্র তখন রাজপথে নেমে এসেছিল। সড়কের নিয়ন্ত্রণ নিয়েছিল সাধারণ ছাত্ররা। বেহাল সড়কে কিছুটা স্থিতিও এসেছিল। এই সময় সরকার পড়েছিল নানা চাপে। ছাত্ররা তখন 9 দফা দাবি দিয়েছিল, সরকার তা পূরণে অঙ্গীকারও করেছিল। কিন্তু 9 মাস পর এই দাবিগুলো আবার নতুন করে আলোচনায় এসেছে, কারণ নোটির মধ্যে পূরণ হয়েছে মাত্র 2টি। বাকি দাবিগুলো কেন পূরণ হয়নি তার কোনো যৌক্তিক কারণ বলছেন না কেউ। এবার একজন বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুতে ফের ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে। ছাত্ররা 7 দিনের আলটিমেটাম দিয়েছে, বলেছে যদি 28 মার্চের মধ্যে তাদের দাবি পূরণ না হয় তাহলে রাজপথে সমাধান খুঁজবে। বৃহস্পতিবারও বেশ কিছু শিক্ষার্থী প্রগতি সরণিতে মানববন্ধন করেছে।
আমরা চাই না পাবলিকের কোনো প্রকার দুর্ভোগের সৃষ্টি হোক। আমরা পাবলিকের ভালো চাই এবং আমরা চাই আমাদের সহাবস্থান। সরকার 7 দিন সময় চেয়েছে, আমরা 7 দিন সময় তাকে দিয়েছি।
বাংলাদেশের সড়ক এখন রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতি বছর 12,000-এর বেশি মানুষ প্রাণ হারায় সড়কে। এবার নিরাপদ সড়ক আন্দোলনে 8 দফা দাবির মধ্যে নতুন কোনো দাবি নেই। তবে যে দাবির প্রতি তাদের মনোযোগ বেশি তা হচ্ছে সড়ক হত্যার সঙ্গে জড়িত সকলকে সর্বোচ্চ আইনের আওতায় আনতে হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের 2টি মসজিদে 50 জন নামাজিকে বন্দুকের গুলিতে হত্যা করার প্রায় সপ্তাহখানেক পর প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বলেছেন, সামরিক বাহিনীর ব্যবহার করার মতো আধা স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করা হবে। আজ রাজধানী ওয়েলিংটনে প্রধানমন্ত্রী আর্ডেন ঘোষণা করেন যে এই নিষেধাজ্ঞা উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন, যাতে কিনা বহু রাউন্ড গুলি রাখা যায় এবং যার ফলে সাধারণ রাইফেলও অ্যাসল্ট রাইফেলে পরিণত হয়, তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আর্ডেন এই ধরনের অস্ত্র কিনে নেওয়ার জন্য বড় রকমের প্রস্তাবও রেখেছেন। মধ্য এপ্রিলে সংসদ অধিবেশন বসলে এই সব প্রস্তাব অনুমোদন হবে বলে আশা করা যাচ্ছে। কর্তৃপক্ষ 28 বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন হ্যারিস ট্যারেন্টের বিরুদ্ধে 15 মার্চ দুটি মসজিদে আক্রমণের জন্য অভিযোগ এনেছেন। স্বঘোষিত শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী এই লোকটি আক্রমণের পরের দিন আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ বলার কোনো চেষ্টা করেনি। আগামী 15 এপ্রিল সে আবার আদালতে উপস্থিত হবে। গত সপ্তাহে আফ্রিকার দক্ষিণাঞ্চলের 3টি দেশে ঘূর্ণিঝড় আইডেল আঘাত হানার পর থেকে আন্তর্জাতিক সাহায্যকর্মী প্রাণে রক্ষা পাওয়া লোকজনকে জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত গ্রামগুলোতে হেলিকপ্টার থেকে খাদ্য ফেলা হচ্ছে। ওই ঘূর্ণিঝড় প্রথমে আঘাত হানে মোজাম্বিকের বন্দরনগরী রেইরাতে, তারপর আরও ভেতরে এসে প্রতিবেশী জিম্বাবুয়ে এবং মালাউইর উপর দিয়ে বয়ে যায়। ত্রাণকর্মীরা বলছেন, প্রচুর লোকজন গাছের উপরে আটকে রয়েছেন কিংবা বন্যার পানিতে নিমজ্জিত ঘরবাড়ির ছাদে আটকা পড়েছেন। আইডাই ঘন্টায় 170 কিলোমিটার বেগে বয়ে যায়। এটি কয়েক দশকের মধ্যে আফ্রিকার দক্ষিণাঞ্চলে আঘাত হানা সবচাইতে ধ্বংসাত্মক ঝড়। মোজাম্বিক, জিম্বাবুয়ে এবং মালাউইতে মৃতের সংখ্যা 300-তে দাঁড়িয়েছে এবং মনে করা হচ্ছে বন্যার পানি নেমে গেলে অনুসন্ধানী টিম ওইসব এলাকায় প্রবেশ করলে এই সংখ্যা আরও বাড়বে। মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নিউসি বলেন, তিনি আশা করছেন যে একমাত্র তাঁর দেশেই মৃতের সংখ্যা মাফ করবেন তিনি আশঙ্কা করছেন যে একমাত্র তাঁর দেশেই মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে। মোজাম্বিক 3 দিনের শোক পালন করছে। নদীগুলো প্রতিবেশী দেশগুলো থেকে ভাটিতে নেমে আসায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোজাম্বিক। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে যে তারা 3টি দেশের 6 লক্ষ লোকের জন্য পর্যাপ্ত খাদ্য পাঠাচ্ছে। জাতিসংঘ বলছে যে তারা তাদের জরুরি তহবিল থেকে $2 কোটি দিচ্ছে এবং অন্যান্য দেশকেও দেওয়ার আহ্বান জানাচ্ছে। ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গোয়াইডো বলছেন যে গোয়েন্দা কর্মীরা তাঁর চিফ অফ স্টাফকে আটক করেছে। গোয়াইডোর এই সহকারী রবার্টো মারেরোকে তার বাড়িতে রাত্রিকালীন এক অভিযানে আটক করা হয়। বিধায়ক সার্গিও ভেরগারার বাড়িতেও তল্লাশি চালানো হয়, তবে তাকে আটক করা হয়নি। ভোরবেলার এক টুইটার বার্তায় গোয়াইডো মারেরো সম্পর্কে লেখেন যে, আমরা জানি না তিনি কোথায় আছেন, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং গোয়াইডো উভয়ই দক্ষিণ আমেরিকার ওই দেশটির বৈধ প্রেসিডেন্ট বলে নিজেদের দাবি করছেন। যুক্তরাষ্ট্র বারবার মাদুরোর সমাজবাদী সরকারকে সতর্ক করে দিয়েছে যে তারা যেন গোয়াইডো এবং তাঁর উপর সহযোগীদের গ্রেপ্তার না করে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এই ঘটনার দ্রুত নিন্দে জানিয়েছেন এবং মাদুরোকে মুক্তি দেবার দাবি জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর কথার পুনরাবৃত্তি করে বলেন যে, মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সব বিকল্পই বিবেচনাধীন রয়েছে। আজ বসন্ত উৎসব। শান্তিনিকেতন সহ গোটা পশ্চিমবঙ্গে বসন্ত উৎসবের এই দিনটি অর্থাৎ দোল উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সৃষ্ট কর্মকাণ্ডের এক অন্যতম অধ্যায় বসন্ত উৎসব, যে উৎসবে গোটা রাজ্যবাসী তো বটেই, গোটা দেশ থেকে এমনকি বিদেশ থেকেও রবীন্দ্র অনুরাগীরা এসেছেন, পৌঁছেছেন বসন্ত উৎসবে নিজেদের রাঙিয়ে নিতে। প্রায় লক্ষ লক্ষ মানুষ আজ এই বসন্ত উৎসবে নিজেদের রাঙিয়ে নিলেন বিশ্বভারতীর গৌড় প্রাঙ্গণ থেকে মেলা মাঠ সর্বত্রই। আজকের বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, উপাচার্য, আশ্রমিক এবং অগণিত রবীন্দ্র অনুরাগী মানুষ। প্রশাসন ছিল সদা সতর্ক বসন্ত উৎসবকে সার্থক করে তোলার জন্য। সেই সাথে বসন্ত উৎসবের আবেশ কিন্তু ছড়িয়ে পড়েছে এবছর গোটা রাজ্যেও। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই জেলা স্তরে, মহকুমা স্তরে, ব্লক স্তরে এবং গোটা রাজ্যে সাধারণ ক্লাব প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকেও কিন্তু এদিন বসন্ত উৎসব পালিত হলো। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে সবাইকে বাসন্তী শুভেচ্ছা জানিয়ে বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি।
ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 190 মিটারে, 1575 কিলোহার্টজে, এবং আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পান ভয়েস অফ আমেরিকার ফেসবুক ফ্যান পেজেও। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বৈশ্বিক সন্ত্রাস বেড়ে চলেছে। গত এক সপ্তাহে বড় বড় কয়েকটি ঘটনার মধ্যে নিউজিল্যান্ডে মসজিদ হামলায় 50 জন সহ নেদারল্যান্ডস, পাকিস্তান ও আফগানিস্তানে জঙ্গি হামলায় প্রায় 70 জন প্রাণ হারিয়েছেন। কেন এই প্রবণতা, কী এর সমাধান, এসব নিয়েই বিশ্লেষণ শুনুন ঢাকা বিশ্ববিদ্যালয় পিস অ্যান্ড কনফ্লিক্ট বিভাগের অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরীর। এবং ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে টেলিফোনে কথা বলছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহেরা কিবরিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন ডক্টর সাবের আহমেদ চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তার আগে আমি ছোট্ট করে সন্ত্রাস বিষয়ে কয়েকটি লাইন বলতে চাই। আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার পার্সিয়ান নববর্ষ নওরোজের সময় কয়েক দফা বোমা হামলায় অন্তত 5 জন মারা গেছে, অসংখ্য আহত হয়েছে। গত বছর একই সময়ে কাবুলের একই স্থানে নওরোজ উৎসবের সময় হামলায় মারা গিয়েছিল 29 জন। বুধবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত জেলা জিরাতে নিরাপত্তা চৌকি লক্ষ্য করে জঙ্গি হামলায় 6 জন আধাসামরিক বাহিনীর সদস্য মারা যায়। এর আগে রবিবার কোয়েটা অভিমুখী একটি চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণে 4 জন যাত্রী নিহত হয়, আহত হয় 8 জন। গত শুক্রবার 15 মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ শহরের 2টি মসজিদে জুম্মার নামাজের সময় এক শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী বন্দুকধারীর নৃশংস গুলির ঘটনায় 50 জন নিহত হয়। তারপর সোমবার 18 মার্চ নেদারল্যান্ডসে এক বন্দুকধারীর হামলায় 3 জন মারা যায়। এ তো মাত্র গত এক সপ্তাহের বড় বড় কয়েকটি ঘটনার কথা বললাম। প্রায় প্রতিদিনই এ ধরনের কোনো না কোনো সন্ত্রাসী হামলা বিশ্বের কোথাও না কোথাও ঘটেই চলছে, আর এসব ঘটনায় মারা যাচ্ছে অসংখ্য নিরাপরাধ মানুষ। প্রশ্ন হচ্ছে কেন? এই কেনর উত্তর খুঁজতেই আজ আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট বিভাগের শিক্ষক ডক্টর সাবের আহমেদ চৌধুরীর সঙ্গে। ডক্টর চৌধুরী, সন্ত্রাস বা জঙ্গিবাদ যাই বলা হোক, গণসমাবেশে বন্দুকধারীর গুলিবর্ষণ বা ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের গুলিবর্ষণ অথবা বোমা হামলা করে মানুষ হত্যা, সবগুলোই ঘটনাই দেখা যায় জঙ্গি বা সন্ত্রাসী কোনো গোষ্ঠীর কাজ, বর্ণবাদীর কাজ, অথবা হামলাকারী মানসিক ভারসাম্যহীন, এমন বলা হয় শেষ পর্যন্ত। আসলে আমাদের মূল প্রশ্ন হচ্ছে কেন এসব ঘটছে এবং এর শেষ কোথায়?
ধন্যবাদ। আসলে যে এখন আমরা যে র্যাডিকালাইজেশন বলছি বা গ্লোবাল টেরোরিজমের কথা বলছি, এটার যাত্রা যদি আমরা খুব অল্প সময়ের মধ্যে বিশ্লেষণ করতে যাই বা এটার যদি ধারাবাহিকতাটা খুব কম টাইম ফ্রেমে ধরে দেখতে চাই, তাহলে কিন্তু আমাদের যে অঙ্ক সেটা মিলবে না। যেমন ধরেন আমরা যদি ডেভিড সি রাপাপোর্ট, উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে পড়ান, ওনার যদি আমরা যে গবেষণা সেখানে দেখি, উনি যেমন 4টা ওয়েভের কথা বলেছেন, সেখানে উনি প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন সেই 1880 দশক থেকে অ্যানার্কিজমের যে উত্থান ছিল সারা বিশ্বে। তারপরে এরপরে আমরা 1920 থেকে 1960 অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট, এর ধারাবাহিকতার পরে বামপন্থী যে টেরোরিজম, যেটা আমাদের নকশালপন্থী আন্দোলন, ভিয়েতনাম ওয়ার, এই জায়গাগুলোকে নাড়া দিয়েছে। এখনকার যে টেরোরিজমের কথা আমরা বলছি বা রেডিকালাইজেশনের কথা, এটার একটা বড় জায়গা হচ্ছে আফগানিস্তানে যে মুজাহিদিন এবং রাশিয়াতে সাথে তাদের যে বিজয়। সাথে সাথে আমরা জানি যে কাছাকাছি সময় ইরানিয়ান রেগুলেশন যে বিজয়টা হয়েছিল সে ওয়েস্টার্ন শক্তির সাথে, তখন তাদের একটা ভাবধারা উঠে ইসলামিস্ট গ্রুপ গুলোর মধ্যে এবং তারা আশাবাদী হয়ে ওঠে। সাথে সাথে এটা যদি ধর্মকেন্দ্রিক দেখতে যাই, জিওনিস্ট মুভমেন্টের কথা রয়েছে বা ক্রিশ্চিয়ান কিছু রাইট মুভমেন্টের কথা রয়েছে, এখন এখানে দেখতে গেলে জায়গাটা এইরকম। সাথে সাথে আরো কিছু জায়গায় যখন আমরা কাজ করি বা আলোচনা করি, আমরা দেখি যদি আমরা দেখি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিষয়, সেখানে মূলত আইডেন্টিফাই করা যায় ফ্রাস্ট্রেশনের বিষয়গুলো, রেকগনিশন, ইন্ডিভিজুয়ালিজম সারা বিশ্বে বেড়ে যাচ্ছে, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের অভ্যস্ত হওয়ার কারণে আমরা ধীরে ধীরে আমাদের সামাজিক যে জীবন তার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। আমরা একটা প্লেস অফ বিলঙ্গিং খুঁজি, এবং কিছু কিছু মানুষ আছে যারা বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন সহ যে জায়গাগুলো আছে সেগুলো থেকে অ্যাডভেঞ্চারাস হয়ে ওঠে। সব মিলিত এই কারণগুলোকে কোনো নির্দিষ্ট একক কারণ না বলে এক একটা গ্রুপের জন্য এক এক ধরনের বিষয় চিহ্নিত করা এবং সেইভাবে জিনিসগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটা সার্বিক চিত্র ফুটে ওঠে।
আচ্ছা, এই যে দুটো শব্দ সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ, এই দুটো শব্দের ভিতরে কি কোনো মৌলিক পার্থক্য রয়েছে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ? কারণ সন্ত্রাসের পদ্ধতিগত ব্যবহার ধ্বংসাত্মক, আর জঙ্গিবাদেরও তাই, মানে আলটিমেটলি ধ্বংসাত্মক কার্যকলাপই তাদের। তো এই দুটো আলাদা শব্দ কেন?
আসলে যেটা হয়েছে যে দুটোকে আমরা আলাদা করছি, জঙ্গিবাদটা অবশ্যই এটা সন্ত্রাসবাদেরই অন্তর্ভুক্ত, কিন্তু এটাকে ভিন্নতা যেখানে আমরা দেখতে যাচ্ছি যে এটার যে আপনার সন্ত্রাসবাদের কারণগুলো হচ্ছে অনেকটা গোষ্ঠী কেন্দ্রিক, গ্রুপ কেন্দ্রিক, ওটার যে কারণগুলো রয়েছে সেটা হয়তো দখলদারিত্ব, সেটা হচ্ছে আপনার পাওয়ার পলিটিক্স এর জায়গা, কিন্তু এই যে জঙ্গিবাদের জায়গাটা অনেকটা মতাদর্শগত, সেটা হতে পারে বিভিন্ন কারণে, কিন্তু ধর্মীয় ভিত্তিক হতে পারে, বা আপনার যেটা হচ্ছে যে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইদানিং দেখছি যে ডেমোগ্রাফিক চেঞ্জ, যে মানুষ মাইগ্রেশনের কারণে ভাবছে যে নতুন নতুন লোক আসছে, কসমোপলিটন মেট্রোপলিটন নতুন নতুন হচ্ছে, সে ভাবছে যে তার জায়গাটা বলে অন্য কেউ নিয়ে নিচ্ছে, কালকে আরো শখের বিষয় ঘটছে। তো এই ধরনের ইডিওলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং মতাদর্শগত কারণে যারা সার্বিক প্রেক্ষাপটের উপর নাকশ হয়ে কোনো অ্যাক্টিভিটিস করছে সেই জায়গাটাকেই আমরা মূলত জঙ্গিবাদ হিসেবে দেখতে চাই।
আচ্ছা, আরেকটি বিষয় হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সন্ত্রাসী বলুন বা জঙ্গি গোষ্ঠী যাই বলুন না কেন, এ কয়েকটি নাম হচ্ছে আইএস, যেটা ইসলামিক স্টেট বলা হয়, আল কায়দা, তালেবান, সোমালিয়ায় রয়েছে আল শাবাব, নাইজেরিয়ায় বোকো হারাম, ফিলিপাইনে আবু সায়াফ, পাকিস্তানে হরকাতুল মুজাহিদিন, তারপরে এরা সবই মোটামুটি দেখা যায় যে মোটা দাগে ইসলামপন্থী উগ্রবাদে বিশ্বাসী। আর 2010 সালের পর এদের পাকিস্তানের যেই হরকাতুল মুজাহিদিনের কথা বলছি, এরা আল কায়দা বা আইএস এর প্রতি আনুগত্য প্রকাশ করেছে। তো মানব সভ্যতার এত আধুনিক সময়ে একটার পর একটা জঙ্গি দল গড়ে উঠছে কেন, কিভাবে গড়ে উঠছে এবং কেন এটা কেউ থামাতে পারছে না?
আসল বিষয়টা হচ্ছে এখানে যদি একটু আমরা বিশ্লেষণটা করতে যাই যে আপনার ধর্মকে যখন থেকে পলিটিসাইজ করা হয়েছে, রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা হয়েছে এবং হাতিয়ার হিসেবে, তখন থেকেই কিন্তু সারা বিশ্বে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ বা ধর্মকেন্দ্রিক যারা ভিন্নভাবে সমাজকে চেঞ্জ করতে চায় তাদের বিষয়টা গড়ে উঠেছে। আমরা আফগানিস্তানের কেসে জানি যে সেখানে যেখানে রাশিয়ার যেই অনুপ্রবেশ এবং তাদের সাথে যে তাদের যে কালচারাল বিষয় ছিল সেই জায়গায় এই অনুপ্রবেশকারীদের যে টান পড়ন, তারপরে সেখান থেকে বিজয়, ইরানের যে ঘটনাটা আমরা একটু আগে উল্লেখ করলাম, তো এই জায়গাগুলোর কারণে কিছু কিছু যারা মতাদর্শগত ভাবে ভিন্ন পথে ধাবিত হয়, ধর্মের যে প্রকৃত শিক্ষা সেই জায়গাগুলো থেকে দূরে সরে যাচ্ছে, তারা ভাবছে যে এটা অ্যানাদার ওয়ে ফরওয়ার্ড, তারা যেহেতু সংঘবদ্ধ ভাবে কিছু করতে পারছে না, যার ফলশ্রুতিতে এই ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তারা সমাজকে হয়তো একটা কিছু জানান দিতে চাচ্ছে বা একটা কিছু প্রকাশ করতে চাচ্ছে তাদের
পশ্চিমা বিশ্বের নানা ধরনের রাজনীতি কিংবা অস্ত্র বাণিজ্যের বিষয় সংশ্লিষ্ট আছে এদের সঙ্গে, আপনি কি বলেন এই প্রশ্নে? এক, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সভ্যতার বিকাশের সঙ্গে সন্ত্রাসবাদেরও কিন্তু বিকাশ ঘটছে সাংস্কৃতিক কারণে, রাজনৈতিক অর্থনৈতিক দ্বন্দ্বের কারণে, তারপরে আপনি যেটি বললেন যে বৈশ্বায়ন, ধর্ম, ইসরায়েল ফিলিস্তিন সংকট, আফগানিস্তান রাশিয়ার দখলদারিত্ব, এগুলোই মূলত প্রধান বিষয়গুলো। এছাড়া না পাওয়ার কষ্ট, দারিদ্র, বিষাদ, পরিচয় সংকট ইত্যাদি কারণ রয়েছে। তো এইসব বিষয়ের সর্বশেষ মানে কি করা যায় এগুলো নিরসনে, আপনার পরামর্শ কি একজন বিশেষজ্ঞ হিসেবে?
আসলে যেটা হচ্ছে যে আপনার নিউ ইম্পেরিয়ালিজম থেকে আমরা যখন বিশ্বে কর্তৃত্ববাদী যে রাজনীতির রূপ দেখা গেছে, সেখানে বিভিন্ন রিজনাল জায়গায় আমরা কর্তৃত্ব করার জন্য মতাদর্শগত ভাবে বা নৈতিক ভাবে যারা একও না তাদের সাথে বিভিন্ন জায়গায় হাত মিলিয়েছে, এবং সেই জায়গাতে দেখা গেছে যে অনেক বিচ্ছিন্নবাদী গোষ্ঠী তারাও একটা এক ধরনের সুযোগ পেয়েছে, এবং বৃহৎ রাষ্ট্রগুলো এই জায়গায় ভূমিকাটা কিছুটা রয়েছে এটা একদম অস্বীকার করা যায় না। এখন এই জায়গা থেকে মূলত হচ্ছে এটা রয়েছে সেটা কারণগুলো আমরা আলোচনা করছি, কিন্তু উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায়টায় আমি যেটা মনে করি ধর্মভিত্তিক রেডিকালাইজেশনের যে জায়গাটা, সেখানে আমরা নতুন ভাবে যেমন আমরা নিজেরা একটা গবেষণা করছি যে ইন্টারফেথ ডায়ালগ, ধর্ম সবগুলো ধর্মের মধ্যেই আপনার যে মর্মবাণী সবগুলো কিন্তু কাছাকাছি, এবং এই যে যখন ধর্মীয় যে শিক্ষাটা যেটা যে কোনো ধর্মেরই হোক সেটা কখনোই জঙ্গিবাদ বা উগ্রবাদকে সমর্থন করে না। আমরা যে কতটা কাছাকাছি এবং আমাদের মধ্যে যে মিলের জায়গাগুলো সেগুলো ইন্টারফেথ ডায়ালগের মাধ্যমে বোঝাতে হবে, তাহলে যখন কেউ আমাদের বিপদ দামি করতে চাইবে তখন আমরা তাদেরকে সেই জায়গাটা মোকাবেলা করতে পারবো।
জি ডক্টর সাবের,
বৃহৎ রাষ্ট্রগুলোর
ডক্টর সাবের আহমেদ, আজকে আমাদের শেষ করতে হচ্ছে, আমার মনে হয় এ নিয়ে আরো বিশদ আলোচনা করব আরো একদিন আপনার সঙ্গে। অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আমেরিকায় এখনো কিন্তু শীতের প্রকোপ কমেনি, তবে ফুল ফুটুক আর নাই ফুটুক সরকারিভাবে বসন্তকাল এসে গেছে। তবে শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু আপনাদের শোনাব বসন্ত উৎসব, হোলি উৎসবের কথা, বিশেষ একটি উৎসব। আজ ভারতে হোলি উৎসব পালিত হচ্ছে, এ নিয়েই কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। যেমনটি আপনি বললেন, বর্ণময় বসন্ত ঋতুর আগমনের সাথে সাথেই ভারতে পালিত হচ্ছে হোলি উৎসব, এবং পশ্চিমবঙ্গে যাকে বলে দোল, শান্তিনিকেতনে এরই নাম বসন্ত উৎসব। পশ্চিমবঙ্গ বাদে দেশের অধিকাংশ রাজ্যে আগামীকালকেও হোলি খেলা হবে। বসন্তের শুরুতে প্রকৃতি নানান রঙে সেজে ওঠে, সেই রঙের ছোঁয়া লাগে মানুষের মনেও। আজ সে নিয়েই কথা হবে। ভারতের প্রায় সব উৎসবের মতো এই উৎসবেরও দুটি দিক আছে, ধর্মীয় এবং সামাজিক। কথা বলছি কলকাতায় দীপঙ্কর চক্রবর্তীর সাথে। দীপঙ্কর দা, এই যে এই উৎসবের যে দুটো দিক, ধর্মীয় এবং সামাজিক, এর এর উৎসটা কি?
হ্যাঁ, আসলে এটা তো রঙের উৎসব, প্রথমেই বললে রঙের উৎসব যেটা, সেটাকেই হোলি, সেটাকেই দোল, সেটাকেই বসন্ত উৎসব বলে। এবং রং মানে হচ্ছে মানুষের মনেও সেই রংটা লাগে, যেটা তুমি বললে যে এই যে প্রকৃতি সেজে ওঠে রঙে, নানান রকমের ফুল ফোটে শীতের পরে, শীতের কঠোরতার পরে বসন্তটা একটা অন্যরকম বসন্তের হাওয়া নিয়ে আসে, সেই সঙ্গে অবশ্য বসন্ত রোগও আসে, যাই হোক। কিন্তু এই যে রঙের একটা মাতোয়ারা হয়ে ওঠে সারা প্রকৃতি, সেই প্রকৃতির ছোঁয়া, সেই রঙের ছোঁয়া মানুষের মনেও লাগে। কিন্তু এটার একটা ধর্মীয় দিক যেটা, সেটাই আমি একটু আগে আলোচনা করি। ধর্মীয় দিকটা হচ্ছে যে দোল বা হোলি দুটোই, দোলটা আমাদের এখানে পশ্চিমবঙ্গে চলে বেশি, হোলিটা অন্যান্য জায়গায় বেশি বলা হয়, দুটোরই কিন্তু একই শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত। কৃষ্ণ এবং রাধা তারা হোলি খেলতেন বলে রং খেলতেন, পিচকিরি দিয়ে, তারপরে আবির দিয়ে, যাকে ফাগুয়া বলে। ফাগুয়া কথাটা এসছে ফাল্গুন থেকে, ফাল্গুন থেকে ফাগ, ফাগুন মাস থেকে ফাগ বা ফাগুয়া, এই কথাটা এসছে। এখন এই যে ধর্মীয় দিকটা, সেটা ওই শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত। আর দোল এখানে বলে, আমাদের পশ্চিমবঙ্গে দোল বলে, কারণ এখানে নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ, যিনি পরে চৈতন্য মহাপ্রভু হিসেবে বিখ্যাত হয়েছিলেন, সেই শ্রী গৌরাঙ্গ জন্মদিন, এই দিন জন্মতিথি, সেই জন্য এটাকে গৌর পূর্ণিমাও বলে, যেহেতু আজকে দোল পূর্ণিমা বলে, আজকে পূর্ণিমা চাঁদ ওঠে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্দিকে নানান জায়গায় দোলের একটা উৎসব হয়, সেটা হচ্ছে পুজো আচ্ছা, সেটা হচ্ছে ধর্মীয় দিক। তবে ধর্মীয় দিকটা কিন্তু এখানে গৌণ, এখানে রংটা যেটা সামাজিক দিক, যেটা আনন্দের দিক, সেটা কিন্তু মুখ্য। এই কারণে এটাকে রঙের উৎসব বলা হয়, এটাকে ধর্মীয় উৎসব হিসেবে অতটা গণ্য করা হয় না। হোলি কথাটা এসছে একটা হোলিকা দহন, হোলিকা হচ্ছে হিরণ্যকশিপু নামে একজন দৈত্য ছিল, তার ছেলে, এটা পুরাণে রয়েছে, হিন্দু পুরাণে, তার ছেলে প্রহ্লাদ তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত, আর হিরণ্যকশিপু সাংঘাতিক রকমের কৃষ্ণের বিরোধী। তো হিরণ্যকশিপু যখন কিছুতেই ছেলেকে বাগে মানতে আনতে পারছেন না, তখন বললো যে না, এই ছেলেকে বিসর্জন দেবো আগুনে। তো ওর বোন, হিরণ্যকশিপুর বোন ছিল হলুদ হোলিকা, হোলিকা রাক্ষসী, তাকে বললো যে হোলিকা আগুনে পুড়তো না, বলে যে তুমি ওকে কোলে নিয়ে আগুনের উপর ঝাঁপ দাও, তাহলে ও মরে যাবে কিন্তু তুমি বেঁচে থাকবে। তো হোলিকা তাই করলো, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় যেটা হলো সেটা হচ্ছে আগুন হোলিকাকেই দাস করলো, প্রহ্লাদ বেঁচে গেল। সেই জন্য এটার আরেকটা আগের দিন এটা হোলিকা দহন বলে একটা পোড়ানো হয়, কিছু আসলে পুরনো আবর্জনা পোড়ানো সেটাই হয়, হোলিকা দহন বলা হয়, তার থেকে হোলিকা এসেছে বলে অনুমান করা হয়। আর দোল তো আমি আগেই বললাম, আর এটা হচ্ছে এটা তো বললাম ধর্মীয় দিক। আর সামাজিক দিকটা হচ্ছে যেটা রং, সেই রংটা প্রত্যেকেই খেলে, এবং আজকাল অবশ্য নানান রকমের ওই প্রাকৃতিক রং, নানা রকম ফুল থেকে তৈরি করা হচ্ছে, সেগুলো দেওয়া হয়, কিন্তু আগে কিন্তু বেশ নোংরা নোংরা বাজে বাজে রঙও দেওয়া হতো। কাজে এই হলো মোটামুটি ভাবে এটার ধর্মীয় এবং সামাজিক দিক, এবং এর সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই, কারণ বাঙালি বলো বা ভারতীয় বলো বা আমরা আমাদের উপমহাদেশে কোনো উৎসবই খাওয়া দাওয়া বাদ দিয়ে নয়। এটা যেহেতু বৈষ্ণবদের উৎসব, সেহেতু বিষ্ণুর তারা নিরামিষাসী মূলত, সেই জন্য এখানে নানা রকমের সব নিরামিষ খাবারই মূলত হয়। তবে বাঙালিদের তো সবসময় একটু আমিষাসী, সেই জন্য তারা অন্যান্য ওই মাছ মাংস ইত্যাদিও খুব আনন্দ করে।
দীপঙ্কর দা, তার সঙ্গে জি দীপঙ্কর দা, একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে হোলি উৎসবে কি সব বয়সের মানুষই সামিল হন? এবং যেমন ধরুন মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদে আমরা জানি যে বয়োজ্যেষ্ঠদেরকে পায়ে হাত দিয়ে সালাম করা হয় বয়োজ্যেষ্ঠদের প্রতি একটা সম্মান জানানোর জন্য, কিন্তু হোলিতে ব্যাপারটা কি সব বয়সের মানুষই সেখানে সমান?
হ্যাঁ, না সমান না, ঠিক তুমি যেরকম বললে, যেরকম মুসলমানদের মধ্যে যেরকম আছে যে বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে সালাম জানানো হয়, ঠিক সেরকম এখানেও বয়োজ্যেষ্ঠদের গায়ে বা মুখে আবির বা রং দেওয়া হয় না সাধারণত, মানে যারা মানে তারা পায়ে ওই আবির দিয়ে প্রণাম করে। এটা এটা একটা মোটামুটি প্রচলিত রীতি যে বয়োজ্যেষ্ঠদের ওইটুকু সম্মান দেওয়া হয়, আর অল্প বয়সীরা তারাই বয়োজ্যেষ্ঠরা নিজেদের মধ্যে যদি খেলে এবং অল্প বয়সীদের রং মাখায় তাতে কারো কোনো আপত্তি নেই, কিন্তু প্রথমে ওইটুকু করে নিতে হয় যে ওই পায়ে আবির ছুঁয়ে তাদের আশীর্বাদটা নিয়ে তারপরে অন্য রং মাখানো।
এবং বাংলাদেশেরও কোনো কোনো জায়গায় এই হোলি উৎসব হচ্ছে, তো এই হোলি উৎসবে কি হিন্দু ছাড়াও অন্য ধর্মের মানুষও এখন যোগ দিতে পারেন? ভারতে কি ঘটছে?
হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো কথাটা, আসলে এটা হিন্দুদের উৎসব বটে, কিন্তু ওই যে বললাম যে দুটো দিক আছে, প্রত্যেকটা উৎসবেই তো দুটো দিক থাকে, একটা হচ্ছে ধর্মীয় দিক আরেকটা হচ্ছে সামাজিক দিক। ওই সামাজিক দিকটা যেটা রঙের দিক, তাতে কারোরই যোগ দিতে বাধা নেই, ধর্মীয় দিকেই কারোর বাধা নেই, কিন্তু সাধারণত অন্য ধর্মের মানুষরা এই দোল বা হোলি উৎসব যেটা হয়, হোলিতে তেমন কিছু না, দোলে একটা ওই রাধা কৃষ্ণের পুজো বা ওই ধরনের ওই যেটাকে যার জন্য দোল যাত্রা বলা হয়, ওই ওদের সিংহাসনে বসিয়ে গান টান গাওয়া হয়, পুজো করা হয়, প্রসাদ নেওয়া হয়, এসব সেটাতে অন্য ধর্মের মানুষ উৎসাহী হন না বা যোগ দেন না তেমন, কিন্তু ওই যে সামাজিক দিকটা যেটা বললে, সেটা কিন্তু আগেকার দিনে একেবারে নিষিদ্ধ ছিল। আগেকার দিনে আমরা যখন অল্প বয়স তখন আমাদের মনে আছে, তখন রীতিমতো খবরের কাগজে সরকার থেকে বিজ্ঞাপন দেওয়া হতো যে যারা রং নিতে চাইবেন না, অন্য ধর্মের কেউ যদি বারণ করেন তাহলে তাদের রং দেবেন না, সেটা শাস্তিযোগ্য অপরাধ, এবং পুলিশ টহল দিতে তখন যে যাতে অন্য কোনো ধর্মের মানুষ যাতে তাদের রং দিয়ে বিব্রত না করা হয়। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা যারা রং খেলতে যারা চায় না তারা এমনিতেই বাড়ি থেকে বেরোয় না, কাজে আর যারা চায় তারা বেরোয়। যা কিছুদিন আগে একটা খুব সুন্দর একটা ভিডিও হয়েছিল ইউটিউবে, সেই ভিডিওটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে একটা ওই সাবান ডিটারজেন্ট কোম্পানি সেটা সার্ফ এক্সেল, তারা একটা করেছে যে ছেলে একটি মেয়ে রং খেলতে এসছে, তো রং টং খেলা হয়ে গেল, তারপরে অল্প বয়সী মেয়ে, আর তারপরে একটি ছেলে সে ওই ফেজ টুপি পরে সে সাদা পোশাক পরে সে নামাজ পড়তে যাবে, সেও অল্প বয়সী নিতান্তিক ছোট নামাজ পড়তে যাবে, কিন্তু সে ভয় পাচ্ছে যে তাকে রং দিয়ে দেবে, সে তো মসজিদে ওরকম রং নিয়ে ঢুকতে পারবে না। তো সেই সময় ওই মেয়েটি তাকে সাইকেলে করে পৌঁছে দিল এবং একটু তাকে রঙের আঁচড় পড়তে দিল না। এটা একটা খুব সুন্দর একটা বের করেছি এই জিনিস, যে যারা চাইবে তারা যেটা বললাম যে সব ধর্মের মানুষরা কি ঝুঁকতে, এটা ধর্মের কথা না, ব্যাপারটা হচ্ছে যাদের পছন্দ হয় না, যেমন আমার মেয়ে কোনোদিন দোল পছন্দ করেনি, কোনোদিন না, সে এখন নিউ ইয়র্কে থাকে এবং সে ওখান থেকে আমি জানতে চেয়েছিলাম যে তোর কেমন লাগছে, দময়ন্তী চক্রবর্তী আমার মেয়ে, ও একটা এ পাঠিয়েছে, ও ও ওর কেমন লাগে সেটা আমি একটু শোনাই, শোনাবো?
নিশ্চয়ই নিশ্চয়ই।
হ্যাঁ আচ্ছা,
পাঠিয়ে দিলাম, কোনোদিনই বলতে গেলে আর দোল খেললাম না, এখন বিদেশে নিউ ইয়র্কে বসে চতুর্দিকে বিজ্ঞাপন দেখছি সব NYC's biggest ফেস্টিভ্যাল অফ কালার্স, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, প্রচুর নাচ গান খাওয়া দাওয়া সব হচ্ছে এখানে, এখন মিউজিক ভিডিও কোল্ড প্লে একটা মিউজিক ভিডিও করেছিল সেখানে আবার হোলি একটা ভীষণ ফেমাস হয়ে গেছে পাত্রতে, তো এখানে সবাই হই হই করে খেলছে, তার জন্য সব টিকিট দেখলাম সোল্ড আউট, আমি চুপচাপ থাকবো, অফিস যাবো আর প্রচুর ফরওয়ার্ড আসতে শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপে ফেসবুকে, কিন্তু একেবারেই মিস করছি না, বাকিরা যারা খেলতে চায় গো অ্যাহেড, তাদের সবাইকে হ্যাপি হোলি, হ্যাপি দোল, আমি রোজকার মতন কাটাবো।
এই হলো আমার
চমৎকার দময়ন্তীর কথা থেকে আমরা এই তথ্যটাও জেনে ফেললাম, সেটা হচ্ছে যে ভারত নয় শুধু, এই যুক্তরাষ্ট্রেও দোল খেলা হচ্ছে, হোলি খেলা হচ্ছে, নিউ ইয়র্কে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা শুধু এখন আস্তে আস্তে জিনিসটা সারা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়ছে।
হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমাকে যেটা বললাম যে সামাজিক দিক, ওই সামাজিক দিকটাই কিন্তু ওই সব জায়গায় হচ্ছে, এমনকি নিউ ইয়র্কের মেয়র তিনি নিজে এই হোলির শুভেচ্ছা জানিয়েছেন ওখানকার হিন্দু কমিউনিটিকে, যদি হিন্দু কমিউনিটি বলছি আমরা, কিন্তু আসলে যারা ভারতীয় ওখানে NRI যারা,
দীপঙ্করদা,
তাদের সবাইকে হোলির শুভেচ্ছা
জানাই। দীপঙ্করদা, আমাদের সময় প্রায় শেষ, আপনি উপসংহারে কি বলবেন?
আমি উপসংহারে বলবো যে দোল, হোলি, বসন্ত উৎসব যে নামেই ডাকা হোক, এটা তো আসলে আনন্দ উৎসব, তাতে রং খেলা ছাড়াও তো নাচ গান কবিতা সবই স্থান পায়, বহু গান বহু কবিতা বহু নৃত্যনাট্য শুধু এই দোল উপলক্ষেই রচনা করা হয়েছে, তার দু একটা আমি একটু শোনাতে চাই, সেটা কি সময় হবে?
সংক্ষেপে নিশ্চয়ই।
হ্যাঁ আচ্ছা, পাপড়ি দেব, উনি নামকরা সঙ্গীত শিল্পী, তার কাছ থেকে আমি একটু এটা শোনাচ্ছি, ভালো লাগবে আশা করছি।
আমার প্রথমেই মনে পড়ছে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের কথা, যেখানে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা নির্বিশেষে প্রতিটি আশ্রমিক এই গানটির সাথে নৃত্য সহকারে পথ পরিক্রমা করে থাকে। ওরে গৃহবাসী খুলতার খোল, লাগলো যে দোল, ফালে জালে বন তলে, লাগলো যে দোল,
দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙনে স্বামী বিষা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। আরেকটা ঠিক এরকম গান, দোলে প্রেমের দোলন চাপা হৃদয়ে আকাশে, দোলে দোলে দোল ফাগুনের চাঁদের আলোয় সুধায় মাকাশে, দোলে দোলে। এই দুটি গানই রবীন্দ্রনাথ ঠাকুরের। এই দোলের দিনে আমাদের সাথে আমাদের মন ও প্রকৃতি যেন মিলে মিশে যায়, তারা ওই রঙের উৎসবে সামিল হয়। রবীন্দ্রনাথের পাশাপাশি আমরা দেখতে পাই কাজী নজরুল ইসলামও এই ধরনের অনেক গান সৃষ্টি করেছেন। মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি। ঠিক এরকম আরেকটি গান, ফুল ফাগুনে হেলো মৌসুম বনে বনে লাগলো দোল,
চমৎকার দীপঙ্কর দা।
ফাগুনে হেলো মৌসুম বনে বনে লাগলো দোল,
চমৎকার।
বাংলায় অনেক গুণী সঙ্গীতজ্ঞ আছেন যারা এই দোলযাত্রা নিয়ে অনেক সুন্দর সুন্দর গান সৃষ্টি করে গেছেন। আমরা বাংলা ছায়াছবিতে দেখি বেশ কিছু উল্লেখযোগ্য দোলের গান রয়েছে।
আমাদের কিন্তু সময় সংক্ষিপ্ত,
মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায় সুরে বালিকা বধূ ছায়াছবির একটি অতি জনপ্রিয় গান, লাগ 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 রঙের ভেলকি লাগ পরনে লেগেছে ফাগুয়া, লাগ 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 রঙের ভেলকি লাগ পরনে লেগেছে ফাগুয়া।
নিশ্চয়
এখন হলো তো,
হ্যাঁ দীপঙ্কর দা, অনেকগুলো গানের অংশ শোনা গেল এবং এই গানের সাথে সাথে আমাদের স্টুডিওতে যারা আছেন তারাও দেখলাম যে তারাও মাথা দুলিয়ে দুলিয়ে
গুনগুন করা হচ্ছিল। কিন্তু আহসান, আমি কিন্তু মিস করছিলাম, আমি ভাবছিলাম আপনিও সুর মিলাবেন,
না এত
চমৎকার হলো না,
এত চমৎকার গাইছিলেন উনি।
সেই
তো দীপঙ্কর দা, আজকে তো আমাদের সময় শেষ, এটা নিয়ে আমরা আবার কথা বলবো।
চমৎকার গাইছিলেন কিন্তু সে তো সময় অভাবে পুরোটা দেওয়াই গেল না।
নিশ্চয়ই,
যাই হোক, ঠিক আছে,
অনেক ভালো থাকবেন দীপঙ্কর দা। আর আজকে সময় নেই, কিন্তু আমরা জানি যে আজকে বিশ্ব কবিতা দিবস পালিত হচ্ছে এবং সে উপলক্ষে আমরা আমাদের প্রতি শনিবার আমাদের বেতারে যে অনুষ্ঠান থাকে তাতে আমরা মাঝে মধ্যে কবিদের সাথেও কথা বলি। আপনি নিজেও সেরকম সাক্ষাৎকার পাঠিয়েছেন আমাদেরকে কলকাতা থেকে, আশা করছি যে আমরা অচির ভবিষ্যতেই সেরকম কিছু সাক্ষাৎকারও আপনার কাছ থেকে পাবো।
নিশ্চয় নিশ্চয়, ধন্যবাদ ধন্যবাদ আহাতুন,
অনেক ধন্যবাদ
ধন্যবাদ তোমাকে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান নারী কণ্ঠ, সঞ্চালন করছেন সঞ্জানা ফিরোজ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। আজকে নারীকণ্ঠে পরিবেশন করতে যাচ্ছি নারীদের ইতিহাসের উদযাপিত এই মাসটি। মার্চ মাসকে বলা হয়ে থাকে নারীদের উদযাপন, নারীদের ইতিহাস সম্পর্কে, এবং এই নারীদের ইতিহাসের মাস উদযাপন হিসেবে সেদিন ভয়েস অফ আমেরিকাতে পালিত হলো কয়েকজন নক্ষত্রদের নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান, এবং সেখানে এই কিংবদন্তি নারীরা সবার সঙ্গে ভাগ করে নিলেন তাদের ভয়েস অফ আমেরিকার যাত্রার কথা, তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ দিলেন নতুনদের প্রতি। অতিথি বক্তা ছিলেন FBI এর ডাইভার্সিটি ও ইনক্লুশন বিভাগের প্রধান টোনিয়া অডম, আরও ছিলেন বাংলা সার্ভিসের প্রধান রোকেয়া হায়দার, ছিলেন বারবার ব্রেডি, ছিলেন ডায়ান বাটস, তারা সবাই ভয়েস অফ আমেরিকার। অতিথি বক্তা টোনি অডম বলছিলেন তিনি সবসময় একটু ভিন্ন কিছু করতে চেয়েছেন এবং আইন নিয়ে পড়াশোনা করে আইনজ্ঞ হবার স্বপ্ন দেখতেন তিনি সবসময়ই। আরও বলছিলেন,
I'm very interested in diversity. I've always been interested in diversity. My parents were in the Foreign Service. And so my dad was a diplomat who's a communications officer. So we did a lot of traveling and lived all over the world.
Yeah.
And had an opportunity to see different cultures, to experience life in a different way. There are always barriers, and we just have to, what I've done is try to identify those barriers. So what do I think is going to prevent me from reaching that next level? I've been very fortunate in my career that working in agencies such as the Equal Employment Opportunity Commission, where the whole mission, the whole focus is eliminating barriers and making sure that everyone gets an equal opportunity, that I was able to progress there fairly easily. And then when I became started working at the FBI, it was a little different. It's a very different culture. Whereas the EEOC is very informal, more liberal, the FBI is a conservative organization.
টোনিয়া বলছিলেন তিনি ফৌজদারি আইনজীবী হতে চাননি, সমঅধিকার নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি, তবে তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। ল স্কুল থেকে পাশ করার পর তার কখনোই ইচ্ছে ছিল না FBI-তে কাজ করার, কিন্তু ভাগ্য তাকে ঠিকই নিয়ে গেছে সেই পথে। ডাইভার্সিটি বা বৈচিত্র্য নিয়ে কাজ করার ইচ্ছে তার ছিল সবসময়ই এবং FBI-তে তিনি সেই সুযোগ পেয়ে গেলেন। তার বাবা মা ছিলেন কূটনীতিক এবং এই সুবাদে তিনি পেয়েছেন ভিন্নতার স্বাদ, ঘুরেছেন বিশ্বের বিভিন্ন দেশ, মিশেছেন নানা দেশের মানুষের সঙ্গে, জেনেছেন নানা সংস্কৃতির কথা। তার কাছে জানতে চাওয়া হয় একজন সংখ্যালঘু নারী হিসেবে বাধা বন্ধকতা কিভাবে পেরিয়ে এই পর্যায়ে তিনি এসেছেন। এর উত্তরে তিনি বলেন, বাধা সবসময়ই থাকবে, প্রয়োজন কোথায় কোন ধরনের বাধা সৃষ্টি হতে পারে তা নির্ণয় করা এবং একটি পরিকল্পনা মোতাবেক নিজেকে তৈরি করে এগিয়ে চলা। বলছিলেন তিনি যেখানে কাজ করেন সেখানে বেশিরভাগ পুরুষ এবং সবাই শ্বেতাঙ্গ, তাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করা কঠিন হলেও তিনি দমে যাননি, মেনে চলেছেন বেশ কিছু পরামর্শ এবং সেই একই পরামর্শ দিলেন নবীনদের জন্য। বললেন কাজ করার সময় মনোযোগ দিয়ে কাজ করতে, যাতে করে কেউ কোনো নালিশ করতে না পারে, কোনো খুঁত বের করতে না পারে, কেননা একজন সংখ্যালঘু নারী হিসেবে তাকে সবসময় সতর্ক থাকতে হয়েছে এই বিষয়গুলোতে। ভালো কাজ করলে সবাই প্রশংসা করে এবং আস্থা রাখবে আপনার উপর, কেউ আপনাকে দমাতে পারবে না। বারবারা ব্রেডি ভয়েস অফ আমেরিকার রিসোর্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, টেকনোলজি, সার্ভিসেস এবং ইনোভেশন বিভাগে কাজ করেন সহকারী পদে। 28 বছর তিনি বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা তার আছে এবং তিনি আমাদেরকে যা শোনাচ্ছিলেন।
I think it's really important to stack up your experiences so that you have more to offer any opportunity that comes along. And what I would say to my old self is do that more.
বারবারা ব্রেডি বলছিলেন যত অভিজ্ঞতা নিতে পারেন বিভিন্ন ক্ষেত্রে আপনার জন্য তত ভালো, ভিন্ন ধরনের দক্ষতা আপনাকে চাকরি ক্ষেত্রে এনে দেবে অন্য মাত্রার একটি প্রতিযোগিতামূলক সুবিধা। আপনি নানা মানুষের কাছ থেকে শেখার চেষ্টা করবেন, যে সে ছোট হোক বড়ই হোক। বাংলা সার্ভিসের প্রধান রোকেয়া হায়দার তার জীবনের অমূল্য 38 বছর কাটিয়েছেন ভয়েস অফ আমেরিকাতে। বলছিলেন এই তো সেদিন 4 সন্তানকে নিয়ে পাড়ি দিয়েছিলেন এই যুক্তরাষ্ট্রে। বলছিলেন তার অভিজ্ঞতার কথা, বলছিলেন যারা নতুন আসছে তারা যেন এই পেশাকে ভালোবেসে আসে এবং সব সময় নতুন কিছু শিখতে ভয় না পায়। তা তিনি আরো বলছিলেন,
Someone coming in, I would say smile, have an open mind and see the glass half full, not half empty. And Voice of America is a wonderful place, you know, it's like a mini world. So just get out to this world, learn from others, know the people, their culture, and enjoy your time, do your best. What I always wanted to do is travel.
রোকেয়া হায়দার বলছিলেন নতুনদের কথা, যে বিশ্বকে জানো, নতুন কিছু শেখো এবং সবসময় কাজে তোমার সবচেয়ে ভালোটি দাও, তাহলেই
সব কিছু জয় করতে পারবে, কোনো কিছুই তোমাকে দমাতে পারবে না। আরও ছিলেন ডায়ান বাটস, সিনিয়র প্রোগ্রাম অ্যানালিস্ট, 30 বছর ধরে তিনি কাজ করছেন ভয়েস অফ আমেরিকাতে। ডায়ান বাটস বলছিলেন, ডায়ান বাটস বলছিলেন নতুনদের প্রতি পরিশ্রমী হতে, কাজ করে যেতে। বললেন পরিশ্রমের ফলাফল সবসময়ই ভালো হয় এবং বললেন টাকা পয়সা খরচ না করে টাকা জমাতে, কেননা জীবনের কোনো নিশ্চয়তা নেই, বিপদ কখনো বলে কয়ে আসে না, এবং তাছাড়াও নিজেকে প্রতিযোগিতার বাজারে টিকিয়ে রাখতে দরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, এবং সেই জন্য তো অর্থের প্রয়োজন রয়েছেই। জোয়ি লুডাকি, তিনিও অনেক বছর ধরে ভয়েস অফ আমেরিকায় কাজ করছেন, একজন প্রডিউসার, রিপোর্টার এবং সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমাদের গ্রিক বিভাগে। তিনি বলছিলেন,
বিহেভিয়ার চেঞ্জ মেক্স পিপল চেঞ্জ দেয়ার পারসেপশন অফ ইউ, লাইক ইফ ইউ আর আ পারসন দ্যাট এভরিবডি দ্যাটস এনিওয়ান সেজ গুড মর্নিং টু ইউ ইজ অ্যাব্রাপ্ট অর ডাজন্ট টক টু ইউ।
জোয়ি বলছিলেন, ব্যবহার হচ্ছে কিন্তু মূল চাবিকাঠি। আপনি সকালটা একটি হাসি দিয়ে শুরু করেই দেখুন, মানুষ আপনাকে মনে রাখবে। আপনি যদি গোমরা মুখে কর্মস্থলে ঢোকেন, কাউকে সকালবেলা কোনো হাসি না দিয়ে, গুড মর্নিং বা সালাম না দিয়ে যদি দিন শুরু করেন, আপনার দিনটি যেমন ভালো যাবে না, তেমনি সহকর্মীদের কাছেও আপনি হয়ে উঠবেন অপ্রিয়। তাই হাসি মুখে দিনটি শুরু করুন, কাজ করুন হাসি মুখে। তাদের কাছে জানতে চাইছিল, তারা বলছিলেন সন্তান এবং মানে পরিবার এবং কর্ম, কর্মস্থল, এই দুটো কিভাবে তারা মেনে চলে এগিয়ে গেছেন তাদের কর্মের বিষয়ে। এবং এই সম্পর্কে বারবারা ব্রেডি বলছিলেন,
I think I've worked in at least 8 offices in this organization, and so a lot of varied experience, and just on the subject of a village and etc. I've been getting buzzed on my phone and I thought it was incredible.
বারবার ব্রেডি বলছিলেন, যখন এই আলোচনা অনুষ্ঠানটি চলছে ঠিক সেই সময়টাতেই তার ফোন বারবার বেজে উঠছিল, এবং এর কারণ হচ্ছে তার হাজবেন্ড তাকে বারবার ফোন করছিলেন যে তাদের 17 বছর বয়সী সন্তান বাড়িতে অসুস্থ এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন কি না, সেই বিষয়টি জানতে তার স্ত্রীকে তিনি বারবার ফোন দিচ্ছিলেন। তাই বারবারা বলছিলেন যে পরিবারের এই বিষয়গুলো কখনোই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কর্মস্থলে যেরকম আমাদেরকে মনোযোগ দিয়ে কাজ করতে হয়, ঠিক সেরকমভাবেই মাথার পেছনে সংসারের কথাও সমানভাবে চলতে থাকে, মাথার ভেতরে চিন্তা করতে হয় সবসময়ই। এরপর রোকেয়া হায়দার, আমাদের বাংলা সার্ভিসের প্রধান, বলছিলেন,
I have 4 kids and I raised all of them by myself. I lost my husband in Bangladesh war. And right from there, I was just a student at that time, university student, I didn't even graduate. After that, it's not only raising those 4 kids, my education, and then I had to pick up a career that I thought would be suitable at that time. My parents wanted me to be a doctor.
রোকেয়া হায়দার বলছিলেন, চার সন্তানকে সাথে করে তিনি যখন এই যুক্তরাষ্ট্রে আসলেন, তখন কিন্তু তার জন্য বিষয়টি খুব একটা সহজ ছিল না, খুব কঠিন ছিল সেই দিনগুলো, কিন্তু তিনি জয় করেছেন সেই দিনগুলো, পার করে এসেছেন। তিনি বলছিলেন কিভাবে তিনি এই চার সন্তানের দেখাশোনাও করেছেন, আবার কর্মস্থলে এসে ঠিক মতো সময় মতো কাজ করেছেন এবং উন্নতির শিখরে উঠেছেন, সাফল্য পেয়েছেন অনেক অজস্র, 38 বছরে তার পাওয়া অনেক। এরপর ডায়ান বাটস যেটি বললেন,
It's very difficult to have those conflicting priorities, family first, and with the help of the father, whoever you pray to, you make a way. I was torn because we lived so far away from work.
ডায়ান বাটস বলছিলেন, পরিবার কিন্তু সব সময় নাম্বার 1, মানে সবচেয়ে উপরেই তাকে প্রাধান্য দিতে হবে, পরিবারকে এবং এরপর সবকিছু, এবং কর্মস্থল, পরিবারকে সময় দেওয়ার জন্য, পরিবারের জন্য যে কোনো কিছু করার জন্য কিন্তু অর্থের প্রয়োজন, সেক্ষেত্রে কর্মস্থলকেও প্রাধান্য দিতে হবে, তবে পরিবার আসে সবচেয়ে আগে। জোয়ি লুডাকি এই পরিবার নিয়ে যা বললেন,
I have one child and it's a constant struggle. My daughter now is older, but I think women's careers go through different waves. When your kids are very young and you don't have a support system, I didn't have a support system here, all my family is in Greece.
জয়ী বলছিলেন যে তিনি যখন তার এই চাকরি শুরু করেন তার মেয়ে ছিল খুব ছোট্ট এবং সেই অবস্থাতেই তিনি তখন গ্রিক সার্ভিসে কাজ করতেন, আজও গ্রিক সার্ভিসেই কাজ করছেন তিনি, এবং বলছিলেন সবসময়ই তাকে খেয়াল রাখতে হয়েছে মেয়ের দিকেও এবং তার কর্মস্থলেও। এবং তিনি বলছিলেন যে এখন তার মেয়ে যেহেতু কলেজে ঢুকতে যাচ্ছে এখন তার অফুরন্ত সময় তিনি মনোযোগ দিতে পারবেন তার কর্মস্থলে বিভিন্ন ক্ষেত্রে। তাই এনারা সবাই, এই নারীরা সবাই বলছিলেন পরিবারকে সময় দিয়ে কর্মস্থলে মনোযোগ দিতে হয়, সব কিছুতেই তাদেরকে একসাথে পা ফেলে চলতে হয়। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে নারী কণ্ঠ শোনার জন্য। লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডন বা কেপটাউন, নিরামিষ আহার এবং নিরামিষই দ্রব্যাদি এখন জনপ্রিয় হয়ে উঠেছে। শাকাহার বা নিরামিষ খাবারের সঙ্গে আমরা সুপরিচিত, কিন্তু ভিগান সম্পর্কে আমরা হয়তো অনেকেই তেমন কিছু জানি না। আসুন, দ্য ইকোনমিস্ট এবং ফরবিস সংস্থা 2019 সালকে ইয়ার অফ দ্য ভিগান বা নিরামিষী আহারের বছর বলে চিহ্নিত করেছেন। এ সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন ইজাজ বিন হিউসন।
টোকায়া অর্গ্যানিক নামের একটি মেক্সিকান রেস্তোরাঁ চেইন যার রয়েছে ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনাতে অনেক অনেক শাখা, সংস্থাটি জানিয়েছে যে 2019 সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরে তারা 11টি নতুন রেস্তোরাঁ চালু করতে যাচ্ছে। টোকায়া অর্গ্যানিকের উপপ্রতিষ্ঠাতা ও সিইও টস বার্মেন জানালেন যে তাদের শাকাহারী বার্তা অত্যন্ত সহজ।
The message of Tokai is really, it's a message of better living from a health perspective, better living on the impact that it creates on the environment, the ingredients that we put in our body.
তিনি বলেন বার্তা হচ্ছে সত্যিকার অর্থে উন্নত জীবনযাপনের এক বার্তা, স্বাস্থ্যের কারণে উন্নত জীবনের বার্তা, পরিবেশের উপর উন্নত জীবনের প্রভাব এবং নিরামিষ আহারের গুণাগুণ যা আমরা গ্রহণ করছি। তাদের রেস্তোরাঁয় নিয়মিত দুই ক্রেতা হচ্ছেন ট্যালেন্ট ম্যানেজার এরিক গ্যালেন এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করেন জুলিয়া রোজ। গ্যালেন জানালেন শাকাহারী খাবারের সংমিশ্রণ এখন তার জন্য অপরিহার্য।
Today, for example, I started at 7 a.m. I'll have 8 meetings today. And if I don't eat well, I don't feel good, I don't have energy, I don't perform well.
যেমন আজ আমি কাজ শুরু করেছি সকাল 7টায়, আজ আমার 8টি মিটিং রয়েছে, ভালো না খেলে মনে হয় আমি শক্তি পাই না এবং ভালো কাজও দেখাতে পারি না। লস অ্যাঞ্জেলেস এলাকার গ্রোসারি স্টোরগুলিও শাকাহারীদের খাদ্য তালিকার প্রতি ঝুঁকি পড়েছে। এখানকার ইভ হোম অর্গ্যানিক গ্রোসার এবং ক্যাফের ব্র্যান্ড ম্যানেজার জয়েস ডি ব্রেহানেস জানালেন নিরামিষাশী আহারের চর্চা এখন বাড়তে শুরু করেছে।
Whether people are deciding to go vegan for ethical reasons, for health reasons, or because of climate change concerns, we definitely are seeing more and more people, probably not going all the way vegan, but definitely incorporating more vegan items into their diet.
নৈতিক কারণে বা স্বাস্থ্যগত কারণে হোক অথবা জলবায়ু পরিবর্তনের উদ্বেগ হেতু অবশ্যই বহু লোক সম্পূর্ণভাবে নিরামিষ আহারের প্রতি না ঝুঁকলেও তাদের আহার তালিকায় ব্যাপকভাবে নিরামিষ খাবার দাবার অন্তর্ভুক্ত করেছেন। এই নিরামিষাশী চিন্তাধারা পোশাক পরিচ্ছদ ও প্রসাধনীর ক্ষেত্রেও বিস্তৃতি লাভ করেছে। লন্ডনের হ্যাকনি এলাকায় জেমস ফিশার উইপ নামের একটি ভেগান হেয়ার সেলুন খুলেছেন।
We wanted to be as eco-friendly, sustainable and cruelty-free as possible, and being a vegan hair salon is part of that. So our products are vegan and organic, and the refreshments that we serve are vegan as well.
আমাদের লক্ষ্য পরিবেশ বান্ধব হওয়া, টেকসই এবং যতটুকু পারা যায় ক্রোধমুক্ত থাকা। তাই ভেগান সেলুন হওয়াতে আমাদের দ্রব্যাদি তেমনি নিরামিষাশী ও জৈব, আমাদের পরিবেশিত জল খাবারও নিরামিষাশী। এই সেলুনের একজন খদ্দের সেরা ম্যারক্স তিনি জানালেন,
I choose to have my hair done at Whip because I really appreciate their company ethos. I try to align the way I spend my money with my personal values and this is something that's quite important to me.
এই প্রসাধনী সেলুনের বার্তা আমার ভালো লাগে বলেই আমি এখানে চুল বাঁধতে আসি। আমার সঙ্গতি বুঝে আমি এখানে খরচ করি, যা আমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্র্যান্ড ভিউ রিসার্চের সমীক্ষা অনুযায়ী বিশ্বজনীন মেদ বিবর্জিত প্রসাধনীর বাজার মূল্য এখন $12.7 বিলিয়ন এবং একটি গবেষণা সংস্থা গ্লোবাল ডেটার মতে যুক্তরাষ্ট্রে 2014 সালে যখন নিরামিষাশীদের সংখ্যা ছিল 1%, যা 2017 সালে গিয়ে দাঁড়িয়েছে 6%।
এবারে আপনাদের জন্য রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহেরা কিবরিয়া। নেদারল্যান্ডসের সরকারি কৌঁসুলিরা বলছেন যে এই সপ্তাহে উট্রেক শহরে গ্রামের ভেতরে যে সন্দেহভাজন ব্যক্তিটি গুলি চালিয়েছিল তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের লক্ষ্যে হত্যার একাধিক অভিযোগ আনা হয়েছে। কৌঁসুলিরা অভিযোগ এনেছেন যে জন্মসূত্রে তুর্কি গোপম্যান ট্যানিস সোমবার একাই গুলি করে তিনজনকে হত্যা করেছে এবং এই ঘটনায় অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ এবং সরকারি কৌঁসুলিরা এক বিবৃতিতে বলেছেন তারা এখনও তদন্ত করে দেখছেন যে 37 বছর বয়সী এই সন্দেহভাজন ব্যক্তিটি শুধুমাত্র সন্ত্রাসবাদের লক্ষ্যে এই কাজটি করেছিল নাকি উগ্রবাদী ধারণার সঙ্গে তার ব্যক্তিগত সমস্যার কারণও এটি করেছে। 8 ঘন্টা ধরে সন্ধান চালানোর পর এই সন্দেহভাজন লোকটিকে গ্রেপ্তার করা হয়। সেই সময় গোটা শহরই স্থবির হয়ে পড়েছিল। আজ সকালে কাবুলের পশ্চিমাঞ্চলের ভূমিতে পাতা 3টি মাইন বিস্ফোরণে অন্তত 6 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। লোকজন তখন পারস্য নতুন বছর নরোজ উদযাপন করছিলেন। কাবুলের পুলিশের মুখপাত্র বাসের মুজাহিদ ভয়েস অফ আমেরিকাকে জানান যে আলিয়াবাদ হাসপাতালের ফুলগাছতলায় 4টি মাইন পুঁতে রাখা হয় এবং পুলিশ পরে একটি মাইন নিষ্ক্রিয় করে দেয়। এই এলাকাটি সাখি নামের শিয়াদের পবিত্র স্থানের কাছেই অবস্থিত এবং হাজার হাজার লোক নরোজ উদযাপনের জন্য সেখানে সমবেত হন। প্রত্যক্ষদর্শীরা বলছেন পুলিশকে ওই এলাকা দ্রুত খালি করতে বলা হয়। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের 2টি মসজিদে 50 জন নামাজিকে বন্দুকের গুলিতে হত্যা করার প্রায় সপ্তাহখানেক পর প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যাডেন বলেছেন সামরিক বাহিনীর ব্যবহার করার মতো আধা স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করা হবে। আজ রাজধানী ওয়েলিংটনে প্রধানমন্ত্রী অ্যাডেন ঘোষণা করেন যে এই নিষেধাজ্ঞা উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন যাতে কিনা বহু রাউন্ড গুলি রাখা হয় এবং যার ফলে সাধারণ রাইফেলও অ্যাসল্ট রাইফেলে পরিণত হয় তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আর্ডেন এই ধরনের অস্ত্র সরকারিভাবে কিনে নেয়ার জন্যও বড় রকমের প্রস্তাব রাখছেন। মধ্য এপ্রিলে সংসদ অধিবেশন বসলে এই সব প্রস্তাব অনুমোদন হবে বলে আশা করা যাচ্ছে। গত সপ্তাহে আফ্রিকার দক্ষিণাঞ্চলের 3টি দেশে ঘূর্ণিঝড় আইদল আঘাত হানার পর থেকে আন্তর্জাতিক সাহায্যকর্মী প্রাণী রক্ষা পাওয়া লোকজনকে জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত গ্রামগুলোতে হেলিকপ্টার থেকে খাদ্য ফেলা হচ্ছে। ওই ঘূর্ণিঝড় প্রথমে আঘাতানে মোজাম্বিকের বন্দরনগরী বেইরাতে, তারপর আরও ভেতরে এসে প্রতিবেশী জিম্বাবুয়ে এবং মালাউইর উপর দিয়ে বয়ে যায়। ত্রাণকর্মীরা বলছেন প্রচুর লোকজন গাছের উপরে আটকে রয়েছেন কিংবা বন্যার পানিতে নিমজ্জিত ঘরবাড়ির ছাদে আটকা পড়েছেন। আইডাই ঘন্টায় 170 কিলোমিটার বেগে বয়ে যায়। এটি কয়েক দশকের মধ্যে আফ্রিকার দক্ষিণাঞ্চলে আঘাত হানা সবচাইতে বড় ধ্বংসাত্মক ঝড়। ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং সংঘর্ষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গোয়াইডো বলেছেন যে গোয়েন্দা কর্মীরা তাঁর চিফ অফ স্টাফকে আটক করেছে। গোয়াইডোর এই সহকারী রবার্টো মারোরোকে তার বাড়িতে রাত্রিকালীন এক অভিযানে আটক করা হয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, ফেসবুক প্রচারে ছিলেন সাফিউল আলম মাসুদ এবং প্রকৌশলী ছিলেন নেলসন লোপেজ। আমি সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে,
হ্যাঁ এবং আমি আনিস আহমেদও,
আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.